الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چنل দর্শক শ্রোতা উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান নূরি মখলুকের দুনিয়া। যে যেখান থেকে দেখছেন, কাছে অথবা দূরে, দেশে অথবা প্রবাস থেকে, সবাইকে জানাচ্ছি অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, গত পর্বে আমরা মহান যে ফেরেস্তা ছিলেন হযরতে মিকাইল এবং হযরতে ইসরাফিল আলাইহিমাসসালাম সম্পর্কে আমরা কিছু উপকারী তত্ত্ব, গুরুত্বপূর্ণ বর্ণনা শুনেছিলাম। আজও ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি চায়, তাহলে আমরা হযরতে ইসরাফিল আলাইহিসসালাম এর আরও কিছু ঘটনা বলি রেওয়ায়েত জানব। আপনারা নিয়ত করে নিন, এই অনুষ্ঠানের মধ্যেও যে কোনো বিষয়ে আমাদের আমল করার প্রয়োজন সেগুলো আমরা আমল করব, আর যে হাদিসগুলো আমরা যেগুলো নিজে আমল করব, অপরকেও উৎসাহিত করব ইনশাআল্লাহ। আসুন, অনুষ্ঠানের শুরুতেই একটি অত্যন্ত জ্ঞানগর্ব ও চমকপ্রদ ঘটনা রয়েছে, তবে তার আগে চলুন দুরুদে পাকের ফজিলত সম্পর্কে হাদিসে মুবারকা শ্রবণ করে নিই। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন এবং তিনার মুখমণ্ডল আনন্দের আলামত স্পষ্ট দেখা যাচ্ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আমার কাছে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম এসেছেন এবং বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি কি এতে সন্তুষ্টি নন যে আপনার উম্মতের কেউ যদি একবার আপনার উপর দুরুদে পাক পাঠ করে, তাহলে আমি তার উপর দশবার দুরুদ পাঠাবো, আর যদি আপনার উম্মতের কেউ একবার আপনাকে সালাম পাঠায়, আমি সেই বান্দার উপর দশবার সালাম প্রেরণ করব। সুবহানাল্লাহ, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, একদিন প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজ পড়ালেন। প্রথম রুকু এত দীর্ঘ করলেন যে মনে হলো হয়তো আর রুকু থেকে মাথা তুলবেন না। পরে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু থেকে মাথা উঠালেন এবং নামাজ সম্পূর্ণ করলেন, তখন মিহরাব থেকে সামান্য মুখ ফিরিয়ে ইরশাদ করলেন, আমার চাচাতো ভাই আলী ইবনে আবি তালিব কোথায়? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ কাতার থেকে আওয়াজ করলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আবুল হাসান, আমার কাছে চলে আসো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বসে পড়লেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনাকে জিজ্ঞাসা করলেন, হে আবুল হাসান, তুমি কি প্রথম সারি, প্রথম যে কাতার রয়েছে, সেই সারির ফজিলত সম্পর্কে শুনুনি যে আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, কেন নয়, নিশ্চয়ই শুনেছি হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি তো শুনেছি নামাজের প্রথম কাতারে তাকবীরে উলাতে তারা নামাজ আদায় করে তাদের কেমন ফজিলত রয়েছে, তাদের কেমন সওয়াব রয়েছে, এগুলো তো আপনার থেকেই শুনেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তবে কি এমন কারণে তুমি প্রথম সারিতে তাকবীরে উলা থেকে বঞ্চিত হলে? কি হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ভালোবাসা তোমাকে ব্যস্ত রেখেছিল? হযরতে আলীউল মুরতাদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বললেন, তাদের ভালোবাসা তো আমাকে আল্লাহ তাআলার ভালোবাসার পথে কোনো বাধা হতে পারে না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তবে কে তোমাকে থামিয়ে রেখেছিল? তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিয়েছিলেন, আমি তখন মসজিদেই ছিলাম এবং দুই রাকাত নামাজ পড়েছিলাম। এরপর যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইকামত দিলেন, আমি আপনার সঙ্গে তাকবীরে উলায় শরীক হলাম। তখন হঠাৎ আমার উযু নিয়ে সন্দেহ হলো আর আমি মসজিদ থেকে বের হয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলাম এবং হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ডাকলাম, কিন্তু তারা কেউই আমার ডাকে সাড়া দিল না। তখন আমার অবস্থা এমন হয়ে গেল যে কোনো মায়ের সন্তান হারিয়ে গিয়েছে। আমি পানি খুঁজতে লাগলাম, এমন সময় ডান পাশ থেকে একটি আওয়াজ শুনতে পেলাম। দেখি এক সবুজ রুমালে ঢাকা সোনার বাটি আমার সামনে উপস্থিত। আমি রুমালটি সরিয়ে দেখি এর ভিতর পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি এবং মাখনের চেয়েও কোমল। আমি সে পানি দিয়ে উজু করলাম, তারপর রুমাল দিয়ে হাত মুখ মুছে সে বাটিটি ডেকে দিলাম। এরপর পিছনে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। বুঝতেও পারলাম না কে বাটি এনে দিল আর কে এখান থেকে বাটি নিয়ে গেল। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন এবং গায়েবের খবর দিতে গিয়ে ইরশাদ করলেন, মারহাবা, হে আবুল হাসান, তুমি কি জানো কে তোমাকে ওই পানির বাটি ও রুমাল দিয়েছিল? হযরতে আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তোমার কাছে যে সোনার বাটি নিয়ে এসেছিল তিনি হচ্ছেন হযরতে জিব্রাইল আলাইহিস সালাম এবং যে পানি ছিল সে পানিটি হচ্ছে হাজিরাতুল কুদসের পানি, আর রুমালটি তোমাকে হযরতে মিকাইল আলাইহিস সালাম দিয়েছেন, আর হযরতে ইসরাফিল আলাইহিস সালাম আমাকে রুকু থেকে মাথা তুলতে বাধা দিয়ে রেখেছিলেন যতক্ষণ না তুমি এসে নামাজে শরিক হলে। হে আবুল হাসান, যে তোমাকে ভালোবাসবে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন, আর যে তোমার সাথে বিদ্বেষ পোষণ করবে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিবেন। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা চমৎকার একটি ঘটনা শ্রবণ করলাম যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাবারক ওয়া তাআলাও কেমন ভালোবাসেন। উযু সন্দেহ হয়েছিল আর ফিরিস্তারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রুকু থেকে মাথা উঠাতে তিনাকে বাধা দিয়েছিলেন। এই জন্য সাহাবে কেরাম বলছেন যে রসুল এত দীর্ঘ রুকু করছিলেন আমাদের মনে হচ্ছে যে তিনি আর মাথাই তুলবেন না, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উযু করে এসে নামাজে যখনই শরীক হলেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু থেকে মাথা উঠালেন। এবং হাদিসে মুবারক শ্রবণ করতে পেরেছি যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবে আল্লাহ তাবারক ওয়া তাআলাও সেই ব্যক্তিকে ভালোবাসবে, আর যে ব্যক্তি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি বিদ্বেষ পোষণ করবে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে ধ্বংস করে দেবেন। তাহলে চলুন আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই ভালোবাসবো, কেন তিনার প্রতি বিদ্বেষ পোষণ করবো? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তিনাকে মহব্বতকারী বানিয়ে দিক, আমিন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনা থেকে আরেকটি বিষয় স্পষ্ট হয়েছে যে আল্লাহ তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গায়েবের জ্ঞান প্রদান করেছেন। একটি বর্ণনায় এসেছে যে হযরতে আদম আলাইহিস সালামকে সবার আগে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সেজদা করেছিলেন, তখন আল্লাহ তাআলা তার এই সেজদার সওয়াব এমনভাবে দান করলেন যে তিনার কপালে কুরআনুল করিম লিখে দিলেন। কিছু উলামায়ে কেরাম বলেছেন লৌহে মাহফুজ হযরতে ইসরাফিল আলাইহিস সালামের কপালে অবস্থিত, যেখানে সমস্ত ঘটনার বিবরণ লেখা রয়েছে। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম হলেন আরশ বহনকারী ফেরেশতাদের প্রধান, অর্থাৎ যেসব ফেরেশতারা আল্লাহ তাআলার আরশ বহন করেন তাদের নেতা হচ্ছেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। এই বিষয়ে আরও বিভিন্ন মত পাওয়া যায় যেগুলোর একটি এখানে উল্লেখ করা হয়েছে, যেটি হযরতে ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাই তিনার গ্রন্থ আল হাবাইক ফি আখবারিল মালাইকে লিখেছেন। আমার কাছে এক প্রশ্ন করা হলো যখন প্রথমবার শিঙায় ফুঁক দেওয়া হবে তখন কি ফেরেশতারা মারা যাবেন, এবং দ্বিতীয়বার যখন সেই শিঙায় ফুঁক দেওয়া হবে তখন কি সবাই আবার জীবিত হবেন? তখন ইমাম সুয়ুত রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি উত্তর দিলাম হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শা আল্লাহ, যার অনুবাদ হচ্ছে, এবং যখন শিঙায় ফুঁক দেওয়া হবে তখন আকাশ ও পৃথিবীতে যারা আছে সবাই বেহুশ হয়ে পড়বে, তবে যাদেরকে আল্লাহ তাআলা চান তারা ব্যতীত। যেসব ফেরেশতারা প্রথম ফুঁক দেওয়ার সময় মারা যাবেন না তারা হলো আরশ বহনকারী ফেরেশতাগণ, হজরতে জিব্রাইল আলাইহিসসালাম, হজরতে ইসরাফিল আলাইহিসসালাম, হজরতে মিকাইল আলাইহিসসালাম ও হজরতে আজরাইল আলাইহিসসালাম, এরা সবাই প্রথম ফুঁক দেওয়ার শেষে মৃত্যুবরণ করবেন। তারপর আল্লাহ তাআলা হজরতে ইসরাফিল আলাইহিসসালামকে আদেশ দিবেন, তিনি শিঙ্গায় প্রথমবার ফু দিবেন, যার ফলে আসমান ও জমিনের সব কিছু ধ্বনিতে কেঁপে উঠবে এবং সবাই মারা যাবে তারা ব্যতীত যাদেরকে আল্লাহ তাআলা চান তারা ছাড়া। এরপর যখন সবাই মারা যাবেন তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আকাশকে আদেশ দিবেন, হে আকাশ 40 দিন পর্যন্ত বৃষ্টি ঝরাও। তারপর আল্লাহ তাআলা মৃত দেহগুলোকে আদেশ করবেন, তোমরা পুনরায় জন্ম নাও, এমনকি তাদের দেহগুলো সম্পূর্ণভাবে ঘটিত হবে ঠিক যেমন তারা দুনিয়ার মধ্যে ছিল। এরপর আল্লাহ তাআলা আদেশ দিবেন, আমার আরশ বহনকারী ফেরেশতাগণ তোমরা জীবিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে সমস্ত আরশ বহনকারী ফেরেশতাগণ হযরতে মিকাইল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম, সমস্ত আরশ বহনকারী ফেরেশতাগণ জীবিত হয়ে উঠবেন। এরপর আল্লাহ তাআলা হযরতে ইসরাফিল আলাইহিসসালামকে আদেশ দিবেন, শিঙা হাতে নাও এবং মুখে ধরো। তারপর আদেশ দিবেন জিব্রাইল আলাইহিসসালাম ও মিকাইল আলাইহিসসালাম জীবিত হও, তারাও জীবিত হয়ে উঠবেন। এরপর আল্লাহ তাআলা সমস্ত রূহকে ডেকে আনবেন এবং তাদের শিঙায় প্রবেশ করাবেন। তারপর ইসরাফিল আলাইহিসসালামকে আদেশ দিবেন, এখন পুনরুত্থানের শিঙায় ফুঁক দাও। তখন তিনি শিঙায় ফুঁক দেবেন, যার ফলে প্রত্যেকটি রূহ, প্রত্যেকটি আত্মা মৌমাছির মতো ছুটে বেরিয়ে আসবে। তারপর আল্লাহ তাআলা ঘোষণা করবেন, আমার ইজ্জত ও জালালের কসম, প্রত্যেক আত্মা নিজেদের দেহে ফিরে যাও। অতঃপর সমস্ত রূহগুলি প্রত্যেকটি দেহের মধ্যে প্রবেশ করবে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মৃত্যুর পর অবশ্যই আমাদেরকে পুনরায় জীবিত হতে হবে। মৃত্যুর পর আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পুনরায় জীবিত করাবেন, এবং দুনিয়ায় আমরা যে যা কিছু করেছি তার সব কিছুর হিসাব আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দিতে হবে। সমস্ত কিছুর হিসাব আল্লাহ তাবারক ওয়া তাআলা নেবেন। এই জন্য তো বলা হচ্ছে কোরআনে পাকের মধ্যে রয়েছে, অনুবাদ হচ্ছে, যে দুনিয়ার মধ্যে কোনো পরিমাণ ভালো কাজ করেছে কিয়ামতের দিন ওই হিসাবের দিন সেই ভালো কাজ সে দেখতে পাবে, আর যে দুনিয়ার মধ্যে কোনো পরিমাণও মন্দ কাজ করেছে সেও সেই মন্দ কাজগুলো দেখতে পাবে। তাই আমাদের উচিত কিয়ামত আসার আগে, ওই হিসাব দিন আসার আগে হিসাবের জন্য প্রস্তুতি নিয়ে নেওয়া, যাতে মন্দ কাজ আমাদের থেকে না হয়, নেকির কাজ যাতে আমাদের মাধ্যমে হয়, কোনো মানুষ যাতে আমাদের মাধ্যমে কষ্ট না পায়। আল্লাহ তাআলা যে হুকুম আহকাম করেছেন সেই হুকুম আহকামগুলো যেন আমরা নিয়মিত আদায় করি। যদি কোনো খারাপ কাজ করে থাকি, যদি এমন কোনো কাজ আমরা করি যে কাজের হিসাব কিয়ামতের দিন দিতে পারবো না, তাহলে আমার আপনার কপালে জাহান্নামের আগুন ছাড়া কোনো উপায় থাকবে না। তাহলে আসুন ওই কিয়ামতের মাঠ কায়েম হবার পূর্বে, মৃত্যুর আসার পূর্বে আল্লাহ তাআলার দরবারে আমরা ফিরে যাই, করে থাকলে তওবা করে নেই, এবং সামনে যাতে আমরা কারোর মনে কষ্ট অথবা কোনো জুলুম অথবা আল্লাহ তাআলার হুকুমের কোনো খিলাফ যাতে না যায় সেই জন্য দোয়া করি এবং সেটা থেকে বাঁচার চেষ্টা করি। একটি বর্ণনায় আরও এসেছেন যে যখন আল্লাহ তাআলা কোনো বিষয়ে ওহি প্রেরণ করার ইচ্ছা করেন তখন লৌহে মাহফুজে সেই ওহিটা আল্লাহ তাবারক ওয়া তাআলা লিখে দেন। এরপর সেই লৌহে মাহফুজ এসে হযরতে ইসরাফিল আলাইহিসসালামের মাথায় ঠোকর দেয়। হযরতে ইসরাফিল আলাইহিসসালাম আল্লাহ তাআলার মহিমার কারণে নিজের মাথা পাখা দিয়ে ঢেকে রাখেন এবং মাথা তিনি তুলেন না। যখন লৌহ তার কপালে ঠোকর দেয় তখন তিনি মাথা তুলে তাকান। যদি সেই নির্দেশ আকাশবাসীদের জন্য হয়ে থাকে তখন তিনি তা মিকাইল আলাইহিসসালামের কাছে পৌঁছে দেন, আর মিকাইল আলাইহিসসালাম আকাশবাসী সমস্ত ফেরেশতাদের কাছে সেই সংবাদ পৌঁছে দেয়, সেই হুকুম পৌঁছে দেয়। আর যদি হযরতে ইসরাফিল আলাইহিসসালাম দেখেন লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াবাসীদের কোনো হুকুম অথবা কোনো ওহির কথা লেখা দিয়েছেন, তাহলে হযরতে ইসরাফিল আলাইহিসসালাম সেই ওহিটা হযরতে জিব্রাইল আলাইহিসসালামের কাছে হস্তান্তর করেন এবং জিব্রাইল আলাইহিসসালাম সেই ওহি নিয়ে দুনিয়ার মধ্যে তাশরিফ নিয়ে আসেন। এই কারণে বলা হয় কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে লৌহে মাহফুজ থেকে। যখন তাকে হিসাবের জন্য ডাকা হবে তখন তার কাঁধ বয়ে কাঁপবে, তাকে জিজ্ঞাসা করা হবে, হে লৌহ, তুমি কি আমার হুকুম পৌঁছে দিয়েছিলে? তখন বলবে, হে আল্লাহ তাবারক ওয়া তাআলা, জি হে, আপনার যে হুকুমগুলো আপনি আমাকে বলে দিয়েছিলেন, আপনার যে হুকুমগুলো আমার মধ্যে লেখা হয়েছিল, সেই সমস্ত হুকুমগুলো আমি পৌঁছে দিয়েছি। তখন আল্লাহ তাআলা বলবেন, হে লৌহ, তোমার সাক্ষী কে রয়েছে? তখন সেই লৌহ বলবে, হে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমার সাক্ষী হচ্ছে হযরতে ইসরাফিল আলাইহিসসালাম। তখন ইসরাফিল আলাইহিসসালামকে ডাকা হবে, তখন তিনিও ভয়ে কাঁপতে থাকবেন। তখন তিনাকে জিজ্ঞাসা করা হবে, হে ইসরাফিল আলাইহিসসালাম, লৌহে মাহফুজ কি তোমাকে আমার হুকুম পৌঁছে দিয়েছে? তিনি বলবেন, হে আল্লাহ তাবারক ওয়া তাআলা, জি হে, লৌহে মাহফুজে যখনই কোনো হুকুম পৌঁছেছে লৌহ তখন আমার কাছে সেই হুকুম পৌঁছে দিয়েছে। তখন লৌহ সে কথা শুনে তখন তিনি এভাবে আল্লাহর প্রশংসা করবেন যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলারই জন্য যিনি আমাকে কঠিন হিসাব থেকে রক্ষা করেছেন। এ তো আল্লাহ তাআলার ইচ্ছা ও প্রজ্ঞা, তিনি ভালো জানেন কার হিসাব কিভাবে নেবেন। তবে বিভিন্ন বর্ণনায় এমন কথাও এসেছে যে আল্লাহ তাআলা সবচেয়ে নিকটবর্তী ফেরেশতারাও আল্লাহর ভয়ে কতটা ভীত থাকেন, যদিও তারা গুনাহ থেকে সম্পূর্ণ মুক্ত ও মাসুম। আল্লাহ তাআলা নিজেই তাদেরকে পাপ মুক্তভাবে তাদেরকে বানিয়েছেন, তবুও তাদের অন্তরে আল্লাহ তাআলার ভয়, তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার জালাল এর অনুভূতি প্রবলভাবে বিরাজ করে। প্রিয় সম্মানিত মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটু ভেবে তো দেখুন, যে লৌহ কোনো হুকুমই আল্লাহ তাআলার অমান্য করেনি, যে আল্লাহ তাআলার নিকটবর্তী ফেরেশতাগণ যাদেরকে সৃষ্টি করা হয়েছে মাসুম নির্দোষভাবে, যারা কোনো গুনাহের ক্ষমতাই রাখেন না, তারা ওই কিয়ামতের হিসাবের জন্য ভয়ে কাঁপতে থাকে, তারা হিসাবের জন্য ভয়ে ভীত হয়ে থাকেন। আর যাদের হিসাব নেওয়া হবে, এই মাখলুকের প্রতিটি কাজের হিসাব নেওয়া হবে, হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে বান্দাকে প্রত্যেক বিষয়ের হিসাব নেওয়া হবে, তার প্রত্যেক অধীনস্থদের বিষয়ে প্রশ্ন করা হবে, তার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে হিসাব নেওয়া হবে। চোখ দিয়েছি কি করেছ, হাত পেয়েছ হাত দ্বারা কি করেছ, সম্পদ পেয়েছ সম্পদ দ্বারা তুমি কি করেছ, ইনকাম করেছ হালালভাবে করেছ নাকি অন্যায়ভাবে করেছ। ওই বান্দাদের যখন হিসাব নেওয়া হবে, তারা তো মাসুমদের সর্দার, তারা আল্লাহ তাআলার ভয়ে কাঁপতে থাকে, আর আমরা তো গুনাহগারদের সর্দার, আমরা কি আল্লাহ তাআলার ওই কঠিন হিসাবের দিন যে আল্লাহ তাআলাকে ভয় করা প্রয়োজন, আমরা কি আল্লাহ তাআলাকে সেভাবে ভয় করি? আল্লাহ তাআলার অবাধ্যতা ছাড়া তো আমাদের কোনো দিনই কাটে না, তাহলে কেমনভাবে আল্লাহ তাআলাকে ভয় করা উচিত? আমাদের উচিত ওই ফেরেশতাদের থেকে শিক্ষা গ্রহণ করা, যাদেরকে আল্লাহ তাআলা এমন মহান মর্যাদা ও সম্মান দিয়েছেন, তবুও দেখুন তাদের বিনয় ও আল্লাহ ভীতি কত গভীর, আমাদের উচিত ফেরেশতাদের মতো জ্ঞান অর্জন করা, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত থাকা এবং সর্বদা তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা একটি ঘটনা শ্রবণ করি। হযরতে ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদল সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ান রসুল পাকের দরবারে এসে আরজ করলেন, ইয়া রসুলাল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নেকির কাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে আর গুনাহ এগুলো বান্দার পক্ষ থেকে হয়ে থাকে। অনেকে তিনার এই মতের অনুসারী হয়েছেন আর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত হচ্ছেন, নেকি এবং গুনাহ দুটোই আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকেন, এবং এই মতের মধ্যে অসংখ্য সাহাবায়ে কেরামও একত্রিত হয়েছেন। এখন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন এই মতের মধ্যে কোন মতকে আমরা প্রাধান্য দিব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি তোমাদের মাঝে সেই রায় দিচ্ছি যেরকম রায় দিয়েছিলেন হযরতে ইসরাফিল আলাইহিসসালাম। যখন জিব্রাইল আলাইহিসসালাম ও মিকাইল আলাইহিসসালামের মাঝে এই বিষয় নিয়ে মতভেদ হয়েছিল, কারণ মিকাইল আলাইহিসসালামের মত ছিল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতের মতো, আর হযরতে জিব্রাইল আলাইহিসসালামের মত ছিল হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতের মতো। তখন তারা উভয়ে এটির ফয়সালা করার জন্য হযরতে ইসরাফিল আলাইহিসসালামের কাছে গেলেন, আর হযরতে ইসরাফিল আলাইহিসসালাম তিনি বললেন, বাস্তব সত্য তো এই যে ভালো ও মন্দ মিষ্টি ও তিতা সব কিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়ে থাকে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আবু বকর, আল্লাহ তাআলা যদি চাইতেন যে কেউ তার অবাধ্যতা না করে তবে তিনি কখনোই ইবলিসকে সৃষ্টি করতেন না। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য বলেছেন। দেখুন প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেসব মহান ব্যক্তিত্বের স্বভাব ও মেজাজ একে অপরের সঙ্গে মিল রাখে তাদের মতামতও ওই ব্যক্তির মতই থাকে, কারণ এই ঘটনা আগেও বর্ণিত হয়েছে, যার অর্থ হল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বভাব ছিল কমল ও হযরতে মিকাইল আলাইহিসসালামের স্বভাব ছিল কমল, তাই দুজনের মত সেম ছিল। আর রেওয়ায়েতের মধ্যে আমরা শুনেছি হযরতে জিব্রাইল আলাইহিসসালামের স্বভাব ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বভাবের মতো ধীর ও কঠোর। সুবহানাল্লাহ, ওই বিরোধের ব্যাপারে যিনি ফয়সালা প্রদানকারী ছিলেন তিনি হচ্ছেন হযরতে ইসরাফিল আলাইহিসসালাম। এখান থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পারলাম, তা হলো ভালো ও মন্দ উভয়টিই আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ তাবারক ওয়া তাআলাই। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি, আসুন শেষে আমরা কুফরি বাক্য সম্পর্কে একটি আমরা কুফরি বাক্য শ্রবণ করি। যে বাক্যটি কুফরি, যে বাক্যটি যদি কেউ বলে অথবা নিজের আকিদা পোষণ করে তাহলে সে ব্যক্তি কাফির হয়ে যাবে, সে বাক্যটি কি? আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়া নিজের লিখিত গ্রন্থ কুফরিয়া কালিমাতকে বারে মে সওয়াল জবাব এই গ্রন্থের মধ্যে তিনি লেখেন, আল্লাহ তাআলা জানেন না অথচ ফেরেশতারা এসে মানুষের প্রাণ বার করে নিচ্ছে। তাহলে এই বাক্যটি সুস্পষ্ট কুফরি, অর্থাৎ কোনো ব্যক্তির রুহকে কবজ করছেন ফেরেশতারা আর সে সম্পর্কে আল্লাহ তাআলা জানেন না। অনেকে এরূপ ধরনের কথা বলতে শোনা যায়, যখন কোনো ব্যক্তি মারা যায় তখন এরকম বলে ফেলে যে আরে ওই ব্যক্তির রুহ কবজ করে ফেলেছে হয়তো আল্লাহ তাআলাও জানে না, এরকম বলা কুফরি। কেননা এমন কোনো কাজ নেই যেগুলো আল্লাহ তাআলা জানেন না। আর বাকি রইল ফেরিস্তাগণ, ফেরিস্তাগণ আল্লাহ তাআলার হুকুম ব্যতীত কোনো কিছুই করেন না। অতএব যদি কেউ বলে আল্লাহ তাআলা জানেন না ফেরেশতারা মানুষের রুহ বের করে নিয়ে যাচ্ছেন, এটি বলা সম্পূর্ণ কুফরি। আল্লাহ তাআলা আমাদেরকে এরূপ আকিদা এরূপ বলা থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন বিজাহিন নাবিল আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানটি এখানেই শেষ করব এবং আগামী পর্বে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সেই সঙ্গে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি।